বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 1 নভেম্বর, 16 কার্তিক এবং ফার্সি 11 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় persetoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ফ্রান্সের শার্লে অ্যাবদো ম্যাগাজিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশ করার পর বিশ্বজুড়ে সৃষ্ট প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 7.5 মাস বন্ধ থাকার পর দেশের বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলো আজ থেকে আবার খুলে দেওয়া হয়েছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অবমাননার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে ফ্রান্স সরকারের প্রতি ইসলামী ইরানের জাতীয় সংসদের আহ্বান। বর্বর ইসরায়েলি বাহিনীর গুলিতে 3 ফিলিস্তিনি যুবক শহীদ। দখলদার ইসরায়েল শেষ পর্যন্ত টিকবে না বলেছেন নুরি আল মালিকি। বাংলাদেশে আসন্ন শীতে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সব স্থল ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কঠোর সমালোচনা করে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন। এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ মুসলিম বিশ্বের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও তাদের অন্তরের ক্ষত সরানোর চেষ্টা করার জন্য ফ্রান্স সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এই সংসদ বলেছে বিশ্ব ইহুদিবাদী চক্রের সুদূর প্রসারী পরিকল্পনার আওতায় পশ্চিমা দেশগুলোতে একের পর এক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবমাননা করা হচ্ছে। ইরানের সংসদ সদস্যরা শনিবার তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেছেন মুসলিম বিশ্ব আরেকবার মানুষরূপী শয়তানদের নোংরা ও কুরুচিপূর্ণ চিন্তাধারার বহিঃপ্রকাশ দেখতে পেয়েছে। পশ্চিমা দেশগুলো কথিত মত প্রকাশের স্বাধীনতার নামে তাদের শয়তানি মতাদর্শের দুর্গন্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। বিবৃতিতে বলা হয় শুধু মুসলমানরা নয় বরং সকল ঐশী ধর্মের প্রকৃত অনুসারীরা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবমাননার নিন্দা জানিয়েছে। এ অবস্থায় যদি এখনই এ অবমাননাকে রুখে দেওয়া না হয় তাহলে এরপর এসব নিকৃষ্ট লোক হজরত ঈসা মাসিহ আলাইসাল্লাম ও হজরত মুসা কালিমুল্লাহ আলাইসাল্লাম এর অবমাননা করতেও পিছপা হবে না। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার ইসলাম বিদ্বেষী ও ইসলাম অবমাননাকর বক্তব্য থেকে পিছু হটেছেন। তিনি গতকাল আল জাজিরা টিভি চ্যানেলকে দেখা সাক্ষাৎকারে বলেছেন, ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশের ফলে মুসলমানদের অনুভূতিতে যে আঘাত লেগেছে তা তিনি উপলব্ধি করছেন। ম্যাক্রন আরও বলেন, কিছু মানুষ আছে যারা ইসলাম ধর্মের বিকৃতি ঘটাচ্ছে এবং এই ধর্মের নাম নিয়ে এটি রক্ষার ঝান্ডা হাতে তুলে নিয়েছে। ইসলাম অবমাননাকর বক্তব্য প্রদানকারী ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ কোন সরকারি প্রকল্প নয়, বরং এমন কিছু পত্রিকা এ কাজ করেছে যাদের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ইমানুয়েল ম্যাক্রনের ইসলাম অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলমানরা তীব্র ক্ষোভে ফেটে পড়ার পর নিজের বক্তব্য থেকে সরে গেলেন তিনি। এমন সময় তিনি নতুন এ বক্তব্য দিলেন যখন সম্প্রতি তিনি ফরাসি পত্রিকা শার্লি এবদুতে প্রকাশিত ইসলাম অবমাননাকর কার্টুনের পক্ষ সমর্থন করে কথা বলেছিলেন। ম্যাক্রন ন্যাক্কারজন্য বক্তব্যে ঘোষণা করেছিলেন, ফ্রান্সে ইসলামের নবীর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত থাকবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাতের সময় ইরান সীমান্তের কাছে উগ্র দায় সন্ত্রাসীদের কোন রকম উপস্থিতি সহ্য করবে না তেহরান। আজ ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB-কে দেওয়া সাক্ষাৎকারে জারিফ এ হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরান প্রায় সম্পূর্ণ নিশ্চিত যে কারাবাখ সংঘাতে উগ্র সন্ত্রাসীদের অংশগ্রহণ রয়েছে এবং বিষয়টি দুপক্ষের কারো জন্য ভালো নয়। জাওয়াদ জারিফ বলেন, সাম্প্রতিক আলোচনায় এমনকি আগেও আমরা আজারবাইজান, আর্মেনিয়া, রাশিয়া ও তুরস্ককে বলেছে যে এ ধরনের কোনো কিছু আমরা বরদাস্ত করব না। তিনি বলেন, বর্তমানে আমাদের সীমান্তে উগ্র সন্ত্রাসীরা উপস্থিত নেই, কিন্তু জোরালো সম্ভাবনা রয়েছে যে তারা আমাদের সীমান্ত থেকে একটা দূরত্বে উপস্থিত হবে। সম্প্রতি খবর বের হয়েছে যে সিরিয়া ও ইরাকে তৎপর সন্ত্রাসীদের অনেকে নাগান্নো কারাবাখ অঞ্চলে পাঠানো হয়েছে। জারিফ তার সাক্ষাৎকারে আরও বলেন, ইরান যে শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করছে তাতে দখলীকৃত ভূখণ্ড থেকে সেনা সরিয়ে দখলদারিত্ব অবসানের উপর জোর দেওয়া হয়েছে। বর্বর ইসরায়েলি বাহিনীর গুলিতে আজ তিন ফিলিস্তিনি যুবক শাহাদাত বরণ করেছেন। আল খলিল ও হেব্রন শহরের উত্তরে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া দখলদার ইসরায়েল বাহিনী আল খলিল শহরের উত্তরে আল আরুব শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। পশ্চিম তীরের নাবলুসে হামলার ঘটনা ঘটেছে, সেখানে আমজাদ আলিওভি নামের একজন কারাবন্দির বাড়িতে হানা দেয় রক্তপিপাসু ইসরায়েলি সেনারা। পূর্ব বাইতুল মুকদ্দাস এলাকা থেকে ফিলিস্তিনিদের উপর হামলার খবর পাওয়া গেছে। এর ফলে ওই এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। বর্ণবাদী ইসরায়েল সম্প্রতি গাজায় হামলা বৃদ্ধির পাশাপাশি ফিলিস্তিনিদের অন্যান্য এলাকাতেও হামলা বাড়িয়ে দিয়েছে। আরব আমিরাত, বাহরাইন ও সুদান দখলদারের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর থেকে ইসরায়েলি আগ্রাসন বেড়েছে। ফিলিস্তিনের সব দল ও সংগঠন ওইসব দেশের পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা হিসেবে ঘোষণা করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও ইসলামী দাওয়া পার্টির মহাসচিব নুরি আল মালিকি বলেছেন, কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরও ইহুদিবাদী ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে। তিনি ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টিকে প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করে বলেন, কিছু আরব শাসক তাদের অবস্থান ধরে রাখার জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। মালিকি জোর দিয়ে বলেন, ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে এবং যা কিছু তৈরি করছে তারা তার সবই ফিলিস্তিনি মুসলমানদের হাতে চলে আসবে। নুরি আল মালিকি পরিষ্কার করে বলেন, ইহুদিবাদী ইসরায়েল বিভিন্ন দেশকে কৃতদাসে পরিণত করতে চায়, কিন্তু শিয়া প্রধান দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার স্বপ্ন কখনো সত্য হবে না। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশে আসন্ন শীতে করোনা দ্বিতীয় ঢেউ ঠেকাতে সব স্থল ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা চালু করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কোয়ারেন্টাইন জোরদারেরও নির্দেশ দিয়েছেন তিনি। গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু যুব দিবস উদ্বোধনকালে শেখ হাসিনা এই নির্দেশনা দেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
আসন্ন শীত মৌসুমে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধ করতে দেশের সকল স্থল ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা পুনরায় চালু করার পাশাপাশি কোয়ারেন্টাইন জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বঙ্গবন্ধু যুব দিবস উদ্বোধনকালে এই নির্দেশনা দেন সরকার প্রধান। এ সময় শেখ হাসিনা বলেন,
আবারও এখন সময় এসে গেছে, এখন থেকে বাইরের থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা, এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে যে কেউ ঢুকতে গেলেই করোনা ভাইরাস নিয়ে ঢুকছে কিনা এটা পরীক্ষা করতে হবে, কারণ আমাদের দেশের মানুষকে মানে তাদের সুরক্ষাটা আমাদের নিশ্চিত করতে হবে, আমি আশা করি সেটা আপনারা করবেন।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, কোভিড-19 মহামারী আবারও বিশ্বজুড়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এবং যুক্তরাজ্য সহ ইউরোপের অনেক দেশ নতুন করে লকডাউন ঘোষণা করেছে। আমাদের সবাইকে নিরাপদ থাকতে হলে মাস্ক ব্যবহার করতে হবে। যখনই আমরা জনসমক্ষে যাব মাস্ক ব্যবহার করব। নিজেকে সুরক্ষিত রাখতে এবং অন্যকে সুরক্ষিত রাখতে আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে 18 জন মারা গেছেন। এরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে এই ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,941 জনে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছি বিশেষ সংবাদে। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 7.5 মাস বন্ধ থাকার পর বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলো আজ থেকে আবার খুলে দেওয়া হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে এসব কেন্দ্রে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। চিড়িয়াখানা, সাফারি পার্ক, সুন্দরবন, সেন্ট মার্টিন সহ সারাদেশের পর্যটন ও বিনোদনের আকর্ষণীয় নানা কেন্দ্রে যাওয়ার সুযোগ পাচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ। ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 2021 সাল পর্যন্ত প্রতি মাসের প্রথম রোববার দর্শনার্থীদের জন্য প্রবেশ ফ্রি ঘোষণা করায় আজ দর্শনার্থীরা টিকিট ছাড়াই প্রবেশের সুযোগ পেয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরা দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডাবল ইঞ্জিনের এনডিএ সরকার বিহারের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিহারে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ রাজ্যটিতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিহারে বর্তমানে জেডিইউ বিজেপি এনডিএ জোট সরকার ক্ষমতায় রয়েছে। বিরোধী নেতারা প্রায়ই এই সরকারকে সমালোচনা ও কটাক্ষ করে ডাবল ইঞ্জিনের সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন। বিহারে আরজেডি, কংগ্রেস ও অন্য দলের মহাজোট হওয়ায় প্রধানমন্ত্রী এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের নাম না করে তাদেরকে ডাবল যুবরাজ বলে কটাক্ষ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিহারে ডাবল যুবরাজও আছে, তাদের মধ্যে একজন তো জঙ্গল রাজের যুবরাজ। এনডিও সরকার বিহারের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু এই ডাবল ডাবল যুবরাজ তাদের সিংহাসন বাঁচানোর জন্য লড়াই করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত চীন সম্পর্ক গভীর সংকটের মধ্যে রয়েছে। তিনি প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা পরিবর্তনের সমালোচনা করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারত চীন সম্পর্ক গভীর সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন। গতকাল শনিবার তিনি এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। চীনের উদ্দেশ্যে এস জয়শঙ্কর আরও বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা পরিবর্তন করার বিষয়টি একেবারেই গ্রহণযোগ্য নয়। চীন যদি সীমান্ত বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকে একমাত্র তাহলেই স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে। এস জয়শঙ্কর বলেন, স্বাভাবিক অবস্থা ফেরাতে দুদেশের মধ্যে হওয়া চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা পরিবর্তন করার যে কোনো প্রকার চেষ্টাই মেনে নেওয়া যায় না। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল মাতিন আজ রেডিও তেহরানকে বলেন,
আমার মনে হয় ইন্ডিয়া চায়না একটা বাইলেটারাল রিলেশনসের মাধ্যমে এই সমস্যাগুলো মিটিয়ে নেওয়া উচিত। এটা এশিয়া মহাদেশের জন্য এবং বিশ্ব গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারের নতুন ওয়ার্ল্ড অর্ডারের তৈরি করার জন্য, এবং এই ইন্ডিয়া চায়না বাইলেটারাল রিলেশনসের মধ্যে যদি সম্পর্কটা ঠিক হয় তাতে দুটো দেশের জন্য তাদের পলিটিক্যাল স্টেবিলিটি, বিজনেস এবং ট্রেড অ্যান্ড কমার্স থেকে আরম্ভ করে বাইলেটারাল রিলেশনস ট্র্যাক টু ডিপ্লোম্যাসি সমস্ত দিক থেকেই দুটো দেশের জন্য, দুটো বৃহৎ ইন্ডিয়ান ইকোনমির জন্য সুবিধে।
বলছিলেন অধ্যাপক আব্দুল মাতিন। কয়েক মাস আগে পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে 20 ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছিলেন। তারপর থেকে ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে বাণিজ্যিক সম্পর্কেও। দেশ জুড়ে চীনা পণ্য বয়কটের ডাক দেয়া সহ শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন আফগানিস্তানের ভবিষ্যৎ সরকার যেন সেদেশ থেকে ভারতকে পাকিস্তান বিরোধী হামলা চালানোর অনুমতি না দেয়। তিনি অ্যাশপিগেল ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে কাবুলের প্রতি আহ্বান জানান। ইমরান খান বলেন তিনি সম্প্রতি আফগানিস্তানের হেজবে ইসলামী দলের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার ও জাতীয় শান্তি বিষয়ক উচ্চ পরিষদের প্রধান আবদুল্লাহ আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসব সাক্ষাতে তিনি আফগান নেতাদের বলেছেন আফগানিস্তানে আমাদের বিশেষ কোনো স্বার্থ নেই, আমরা শুধু চাই কাবুলের ভবিষ্যৎ সরকার যেন ভারতকে পাকিস্তান বিরোধী অভিযান চালানোর ক্ষেত্রে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে না দেয়। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে এখনকার মতো বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফ্রান্সে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামকে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের পর দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ওই পদক্ষেপের প্রতি সমর্থন ঘোষণা করায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই মুসলিম দেশগুলোতে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে এবং ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হচ্ছে। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ফ্রান্সের শার্লি এবদো ম্যাগাজিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশ করার পর এবং দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ওই পদক্ষেপের প্রতি সমর্থন ঘোষণা করায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। অবশ্য পাশ্চাত্যে ইসলাম অবমাননা, বিশেষ করে বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করার ঘটনা নতুন কিছু নয়। প্রায় 30 বছর আগে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সালমান রুশদি ইসলাম অবমাননাকর স্যাটানিক ভার্সেস গ্রন্থ রচনা করে কুখ্যাতি অর্জন করেছিল। তার ওই বইয়ের বিরুদ্ধে সে সময় বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ হয়েছিল। হল্যান্ডের ফিল্ম নির্মাতা থিওডোর গুয়ানগুও তার চলচ্চিত্রে ইসলামকে নারী নির্যাতনের মূল কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। 2015 সালে শার্লি এবদো ম্যাগাজিন বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করে সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত হানে। এরপর চলতি বছর ফের তারা একই পদক্ষেপ নেয় এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও বাক স্বাধীনতার দোহাই দিয়ে বিশ্বনবীকে অবমাননার ওই পদক্ষেপের প্রতি সমর্থন ঘোষণা করে বলেন এই প্রক্রিয়া চলতেই থাকবে। পর্যবেক্ষকরা বলছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের দৃষ্টিতে ইসলামের বিরুদ্ধে কথা বললে সেটা বাক স্বাধীনতা লঙ্ঘন নয়, আসলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম বিরোধী প্রচার চালিয়ে বিশ্বব্যাপী ইসলামের বিস্তার ঠেকানো। ফ্রান্সের মোট জনসংখ্যার 10% হচ্ছে মুসলিম জনগোষ্ঠী এবং সেদেশে ইসলামের প্রতি সাধারণ মানুষের ঝোঁক প্রবণতা দিন দিন বাড়ছে। এ অবস্থায় শার্লি এবদো ম্যাগাজিনের ইসলাম বিরোধী প্রচার এবং এর প্রতি প্রেসিডেন্ট ম্যাক্রনের সমর্থন ঘোষণার উদ্দেশ্য হচ্ছে ফ্রান্স জুড়ে ইসলাম ভীতি ছড়ানো, যাতে কেউ এ ধর্ম গ্রহণ না করে। এ থেকে পাশ্চাত্যে ইসলামের বিস্তার রোধে তাদের ব্যর্থতার দিকটি ফুটে উঠেছে। ধারণা করা হচ্ছে ইসলাম অবমাননার প্রতি শীর্ষ পর্যায়ের ব্যক্তির সমর্থন দেওয়ার মাধ্যমে ইসলাম অবমাননার বিষয়টিকে সাধারণ বিষয়ে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। তবে এর বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। প্রায় প্রতিদিনই মুসলিম দেশগুলোতে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে এবং ফরাসি পণ্য বর্জনের হিড়িক পড়ে গেছে। আবার কোনো কোনো দেশের জনগণ সেদেশ থেকে ফরাসি রাষ্ট্রদূত বহিষ্কার এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে। এমনকি ওআইসি সম্মেলনেও এ বিষয়টি উত্থাপন করা হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতাও মুসলমানদের মধ্যে ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 7.5 মাস বন্ধ থাকার পর বাংলাদেশের বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলো আজ থেকে আবার খুলে দেওয়া হয়েছে। তবে পরিবেশ রক্ষায় প্রবালদ্বীপ সেন্ট মার্টিনসের ছেড়াদ্বীপে পর্যটকদের যাওয়া বারণ করা হয়েছে। এ সম্পর্কে এবারে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 7.5 মাস বন্ধ থাকার পর দেশের বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলি আজ থেকে আবার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই এসব কেন্দ্রে ভিড় করেছেন পর্যটক ও বিনোদন প্রেমী নারী পুরুষ, যুবা, কিশোর কিশোরী আর শিশুদের নিয়ে অভিভাবকগণ। দর্শনার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠেছে চিড়িয়াখানা, সাফারি পার্ক, সুন্দরবন, সেন্ট মার্টিনস সহ দেশের বিভিন্ন পর্যটন আকর্ষণ কেন্দ্রসমূহ। ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 2021 সাল পর্যন্ত প্রতি মাসের প্রথম রোববার দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশ ঘোষণা করায় আজ দর্শনার্থীরা টিকিট ছাড়াই প্রবেশের সুযোগ পেয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরিহিত দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সবাই সামাজিক দূরত্ব মেনেই ঢুকলো ভিতরে, দেখে ভালো লাগলো।
বাঘ দেখলাম, ময়ূর দেখলাম, উট পাখি দেখলাম, দেখে অনেক দূর থেকে কষ্ট করে আসছি যেমন তেমন ভাবে ঠিক সম্পূর্ণ সার্থক পাইছি।
একই রকম আকর্ষণ দেখা গিয়েছে পাশের বোটানিক্যাল গার্ডেনে। ওদিকে 3,110 একর এলাকা জুড়ে বিস্তৃত গাজীপুরের সাফারি পার্কের একজন কর্মকর্তা জানালেন, আজ প্রথম দিন তেমন একটা ভিড় না হলেও সবাই যখন জানতে পারবে যে পার্ক খুলে দেওয়া হয়েছে তখন দর্শনার্থী বাড়বে।
দর্শনার্থীর সংখ্যা কম, তবে আমরা আশা করতেছি মানুষের কাছে যখন তথ্যটা পৌঁছে যাবে সাফারি পার্ক খোলা হয়েছে, আস্তে আস্তে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে।
দীর্ঘদিন সুন্দরবন বেড়াতে না পারার প্রতীক্ষা শেষে আজ প্রথম সুযোগেই দেশি বিদেশি পর্যটকদের নিয়ে বিভিন্ন ট্যুর অপারেটর এবং ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় ভ্রমণকারীরা মংলার পিকনিক স্পট থেকে সকাল সকাল লঞ্চে চেপে সুন্দরবনের অভ্যন্তরে বিভিন্ন স্পটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বন কর্তৃপক্ষের ধারণা মতে সুন্দরবনে পর্যটক আগমন বন্ধ থাকায় গত 7.5 মাসে তারা 10-12 লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে। ওদিকে পরিবেশ প্রতিবেশ রক্ষায় বঙ্গোপসাগরের প্রবালদ্বীপ ছেড়াদ্বীপে পর্যটকদের যাওয়া বারণ করা হয়েছে। দ্বীপের সৈকতে দূষণ রোধে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা, রাতে তীব্র আলো প্রজ্বলন না করা এবং উচ্চ শব্দে মাইক না বাজানো, এসব ব্যবস্থা কার্যকর করে পরিবেশ আইনের আওতায় কোস্টগার্ডকে ক্ষমতা দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরিবেশবিদরা।
অধিক সংখ্যক পর্যটক যাওয়ার কারণে মাটি, বায়ু, পানি এগুলো দূষিত হওয়ার কারণে পুরো দ্বীপটাই এখন ঝুঁকিতে রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফাহমিদা খানম গণমাধ্যমকে বলেছেন, সেন্ট মার্টিনস এখন ICU-র রোগী, এমন রোগীকে বাঁচাতে হলে বিশেষ উদ্যোগ থাকতে হবে। সবার সহযোগিতায় ছেড়াদ্বীপ সহ সব জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব হবে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা।
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার সপ্তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েক পর্বে আমরা পবিত্র কোরআনে উল্লেখিত সুন্দরতম নাম বা আসমাউল হুসনা হিসেবে খ্যাত মহান আল্লাহর কয়েকটি গুরুত্বপূর্ণ নামের অর্থ ও তাৎপর্য নিয়ে আলোচনা করেছি। আজ আমরা মহান আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ নাম সালামের অর্থ, ব্যাখ্যা ও গুরুত্ব নিয়ে কথা বলব। সালাম শব্দটি পবিত্র কোরআনে 40 বারেরও বেশি এসেছে। বাহ্যিক ও অদৃশ্য বা সুপ্ত বিপদ আপদ থেকে সুরক্ষা চাওয়া হয় এ শব্দের মাধ্যমে। শান্তিও এ শব্দের অন্যতম অর্থ। সালামাত বা নিরাপত্তা, ইসলাম, তাসলিম, সালিম ইত্যাদি শব্দের উৎস হল এই সালাম শব্দটি। সালাম শব্দের অনেক অর্থ রয়েছে। এ শব্দের অর্থ তথা শান্তি বা নিরাপত্তা, সুরক্ষা ও সুস্থতা ইত্যাদি আসে মহান আল্লাহর পক্ষ থেকেই। আর এজন্যই পরস্পরকে সালাম দেয়াটা বরকত ও সৌভাগ্য বয়ে আনে। এ নামের পুনরাবৃত্তি আল্লাহকে স্মরণ করার মাধ্যম। সম্ভবত সালাম দেয়ার উপর ইসলামের এমন ব্যাপক গুরুত্ব আরোপের অন্যতম রহস্য লুকিয়ে আছে এর মধ্যে। মহান আল্লাহ স্বয়ং তার প্রিয় বান্দাদের সালাম দিয়েছেন এবং তাদের প্রশংসা করেছেন।
প্রখ্যাত ইরানি দার্শনিক ও মুফাসসির আয়াতুল্লাহ জাওয়াদ আমলির মতে, নবী রাসূল ও সৎ বান্দাদের প্রতি মহান আল্লাহর সর্বোত্তম শুভকামনা হল সালাম। মহান আল্লাহর এই সালাম কখনো কখনো কোনো মাধ্যম ছাড়াই পাঠানো হয়েছে। যেমন মহান আল্লাহ নূহ নবী ও হযরত ইব্রাহিমকে সরাসরি সালাম দিয়েছেন। আবার কখনো কখনো মহান আল্লাহ তার প্রিয় কোনো মানুষ বা নবী রাসূল বা ওলির মাধ্যমে সৎকর্মশীল মানুষকে সালাম দিয়েছেন। যেমন সূরা তাহার 47 নম্বর আয়াতে মহান আল্লাহ হযরত মুসার মাধ্যমে বলেছেন, হেদায়েত বা সুপথের অনুসারী সবার উপর রইল সালাম। এই সালাম কেবল দুনিয়াতেই সীমিত নয়, বিচার দিবস বা পরকালেও সৎ বান্দাদের প্রতি এটি সর্বোচ্চ উপহার।
ফেরেশতারাও আল্লাহর সৎ বান্দাদের বেহেশতে অভ্যর্থনা জানাবেন যেসব সুন্দর শব্দ উচ্চারণ করে, তার মধ্যে প্রথমেই থাকবে সালাম। আর রূহ কবজের সময় অর্থাৎ মৃত্যুর সময়ও ফেরেশতারা সৎ বান্দাদের সালামসহ নানা শুভেচ্ছা বার্তা জানিয়ে পার্থিব শরীর থেকে রূহকে বিচ্ছিন্ন করবেন। এভাবে মুমিনরা ফেরেশতাসহ যাদেরই সামনে পড়েন তাদের পক্ষ থেকে সালামসহ নানা শুভেচ্ছা বার্তা পেয়ে থাকেন। আয়াতুল্লাহ জাওয়াদ অমলির মতে, সালামের মতো পবিত্র শব্দ ছাড়া অন্য শব্দগুলো মুমিনের কানে প্রশান্তি যোগায় না। মুমিনদের কান এ ধরনের পবিত্র শব্দ ছাড়া অর্থহীন ও পাপময় বা কলুষিত শব্দ আর বাক্য থেকে পবিত্র থাকে। সূরা হাশরের 23 নম্বর আয়াতে সালাম শব্দটি মহান আল্লাহর নাম হিসেবে এসেছে। এই আয়াতের অর্থ হল, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একমাত্র মালিক, সব ত্রুটি থেকে পবিত্র, শান্তি ও নিরাপত্তা দাতা, আশ্রয় দাতা, সব কিছুর উপর পরাক্রান্ত ও অপরাজেয়, প্রতাপান্বিত, গৌরবান্বিত ও মাহাত্ম্যশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র।
মহান আল্লাহর নামের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহারের কারণ হল তার অস্তিত্বের মধ্যে বিন্দুমাত্র অকল্যাণ বা মন্দ কিছু নেই, বরং তিনি পরিপূর্ণরূপে মঙ্গলময়। মহান আল্লাহ তার বান্দাদের সঙ্গে শান্তিময় ও কল্যাণময় বা সুরক্ষাময় আচরণ করে থাকেন। বেহেশতকে দারুসসালাম বা শান্তির ঘর বলা হয় এ কারণেই। চিরস্থায়ী এই আবাসে রয়েছে কেবলই প্রাচুর্য ও সম্মান,
নেই দারিদ্র ও অসম্মান। অসুস্থতার বিপরীতে এখানে রয়েছে কেবলই সুস্থতা, আর এটাই হচ্ছে পরিপূর্ণ সুস্থতা।
সূরা ইউনুসের ১০ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, সেখানে তাদের প্রার্থনা হল পবিত্র তোমার সত্তা হে আল্লাহ, আর শুভেচ্ছা হল সালাম, আর তাদের প্রার্থনার সমাপ্তি হয় সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর জন্য। এই কথা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সালাম হচ্ছে মহান আল্লাহর অন্যতম নাম যা জমিনে প্রতিষ্ঠা করা হয়েছে, তাই তোমরা ছড়িয়ে দাও নিজেদের মধ্যে সালাম। সালামের সঙ্গে মিশে রয়েছে সুস্থতা ও পবিত্রতা। হারাম খাদ্য, হারাম দৃশ্য ও হারাম কিচ্ছু শোনা থেকে বিরত থাকতে হবে সালাম অর্জনের জন্য। আল্লাহর পরিপূর্ণ দাসত্বের মধ্যে রয়েছে আমাদের সালাম, আর তা নেই বলেই আমাদের মধ্যে রয়েছে নানা সংকট, পাপ ও পঙ্কিলতা। নামাজ, রোজা, হজ, জাকাত, খোমস এসবই সালাম অর্জনের জন্য জরুরি। আর আত্মিক সুস্থতা বা সালামতির জন্য দরকার উন্নত বা ইসলামী নৈতিক গুণ। হিংসা মনে রেখে বেহেশত অর্জন করা সম্ভব নয়।
সালাম এক ধরনের প্রশংসা ও শুভেচ্ছা। সূরা নূরের ৬১ নম্বর আয়াতের একাংশে মহান আল্লাহ বলেছেন, অতঃপর যখন তোমরা গৃহে প্রবেশ করো তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া। আবার কোরআনের অন্যত্র সালামকে শুভেচ্ছা হিসেবেও উল্লেখ করা হয়েছে। কোরআনে বলা হয়েছে, কেউ তোমাকে শুভেচ্ছা জানালে আরও ভালো শুভেচ্ছা বা অন্তত সমপর্যায়ের উত্তর দাও। এখানে সালাম বলতে কারোর জন্য ভালো কাজও হতে পারে। একবার ইমাম হুসাইনের এক দাসী তাকে একটি ফুল উপহার দেন, ইমাম তাকে মুক্ত করে দেন। অন্যরা এ ব্যাপারে প্রশ্ন করলে ইমাম বললেন, মহান আল্লাহই বলেছেন, কেউ তোমাকে শুভেচ্ছা জানালে তাকে আরও ভালো শুভেচ্ছা জানাও। আর দাসীর এই শুভেচ্ছার জবাবে অপেক্ষাকৃত ভালো শুভেচ্ছা হল তাকে মুক্ত করে দেয়া।
সালাম হচ্ছে অহংকার মুক্ত মন ও বিনম্রতার পরিচয়। সালাম বয়ে আনে ভালোবাসা। মহানবী সালাম দিতে এত অভ্যস্ত ছিলেন যে অন্যরা সালাম দেওয়ার আগেই তিনি সালাম দিতেন এবং শিশুদেরও তিনি সালাম দিতেন। তিনি বলেছেন, একটি সালাম প্রদান ও তার জবাবে ৭০টি সওয়াব থাকে, আর যিনি আগে সালাম দেন তিনি পান এর ৬৯টি সওয়াব এবং জবাবদাতা পায় একটি সওয়াব। যে সালাম দিতে কার্পণ্য করে তাকে তিনি প্রকৃত কৃপণ বলে উল্লেখ করেছেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
কথা হবে আবারও আগামী আসরে।
আসমাউল হুসনা শীর্ষক আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, ১ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, দোকান মালিক সমিতির ঘোষণা, মুখে মাস্ক না থাকলে পণ্য বিক্রি নয়, দৈনিক প্রথম আলো। চাকরির পেছনে না ছুটে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দৈনিক কালের কণ্ঠ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রকাশ ধর্মবিদ্বেষকে উস্কে দেওয়ার মতো অপরাধ, বলেছে বিএনপি দৈনিক যুগান্তর। বিএনপি অভ্যুত্থানের দিবা স্বপ্ন দেখছে, বলেছেন ওবায়দুল কাদের দৈনিক ইত্তেফাক। চব্বিশ ঘণ্টায় করোনায় আরও ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮১ দৈনিক মানবজমিন। এবং এবার বেলজিয়ামের শ্রেণীকক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন, স্কুল শিক্ষক বরখাস্ত, দৈনিক নয়া দিগন্ত। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, উত্তরপ্রদেশের দশা হবে বিহারের দুই যুবরাজের, তেজস্বী রাহুলকে কটাক্ষ মোদীর, দৈনিক আনন্দবাজার পত্রিকা। কেন্দ্র আর তৃণমূল সরকারের বিরোধের দাম চোকাচ্ছে রাজ্যবাসী, বলেছেন ধনকর দৈনিক আজকাল। এবং দীর্ঘ বেকারত্বের পর মিলেছে চাকরি, প্রতিজ্ঞা রাখতে ঈশ্বরকে জীবনী উৎসর্গ করলেন যুবক, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত তুলে ধরছি। দোকান মালিক সমিতির ঘোষণা, মুখে মাস্ক না থাকলে পণ্য বিক্রি নয়, দৈনিক প্রথম আলো। মুখে মাস্ক না থাকলে পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সমিতি বলেছে, আজ রোববার থেকে দেশের সব দোকানপাট, মার্কেট ও বিপণী বিতানে মাস্কহীন ক্রেতা বিক্রেতাদের প্রবেশ করতে দেওয়া হবে না। এই কার্যক্রম ২০২১ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আজ দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে একথা জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। তিন দফা দাবিতে সমিতি এই সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিশ্বে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ শুরু হয়েছে, বাংলাদেশে শীত মৌসুম আসন্ন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চাকরির পেছনে না ছুটে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, এই শিরোনামের খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, আমাদের যুব সমাজ নিজেরা শুধু চাকরির পেছনে ছুটে বেড়াবে না, চাকরি দেবে, সেই ধরনের মন মানসিকতা থাকতে হবে, উদ্যোক্তা হতে হবে নিজেদেরকেই। জাতীয় যুব দিবস উপলক্ষে আজ রোববার আয়োজিত এক অনুষ্ঠানে যুব সমাজের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ গড়ে তোলার পেছনে যুবকদের একটা ভূমিকা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশটা পরিচালনা করবে কারা? আজকে যারা যুবক তারাই। শেখ হাসিনা বলেন, আমাদের যুব সমাজ নিজেরা শুধু চাকরির পেছনে না ছুটে চাকরি মানুষকে দেবে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন প্রকাশ ধর্মবিদ্বেষকে উস্কে দেওয়ার মতো অপরাধ, বিএনপি। দৈনিক যুগান্তরের খবর এটি। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র বা কার্টুন প্রকাশের নিন্দা জানিয়েছে বিএনপি। এ বিষয়ে মুসলিম উম্মা সহ সব ধর্ম বর্ণ মানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে দলটি। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই সিদ্ধান্তের কথা জানান। শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
বিএনপি অভ্যুত্থানের স্বপ্ন দেখছে, এই শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে। বিএনপির গণ অভ্যুত্থান করার ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের রাজপথে একটি বড় মিছিল করার সক্ষমতা নেই তারা অভ্যুত্থানের দিবা স্বপ্ন দেখছে। তিনি বলেন, রাজনৈতিক ব্যর্থতা জনিত হতাশা বিএনপিকে গ্রাস করেছে, তাই তারা দেশ ও সরকারের অর্থনৈতিক কোনো ইতিবাচক অর্জন দেখতে পায় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর সাথে সেবার মান বৃদ্ধি বিষয়ক আলোচনা সভায় একথা বলেন।
এবার বেলজিয়ামের শ্রেণীকক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন, স্কুল শিক্ষক বরখাস্ত, দৈনিক নয়া দিগন্ত। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি স্কুলের শিক্ষক ক্লাসে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবমাননাকর কার্টুন প্রদর্শন করার পর স্কুল কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে। শুক্রবার ব্রাসেলসের মোলেনবিক সেন্ট জিন এলাকার একটি স্কুলে এ ঘটনা ঘটে। পত্রিকাটি বেলজিয়ামের বরখাস্ত হওয়া স্কুল শিক্ষকের নাম প্রকাশ করেনি, তবে শুক্রবার তিনি ক্লাসে ওই অবমাননাকর কার্টুন প্রদর্শন করার পর দুই থেকে তিনজন স্কুল শিক্ষক
শিক্ষার্থীর অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানান। অভিযোগ দায়েরকারী শিক্ষার্থীদের পরিবারের বরাত দিয়ে লা লিব্রে পত্রিকারও জানিয়েছে, ওই স্কুলে শিক্ষক ক্লাসে একটি ট্যাবলেট কম্পিউটার নিয়ে আসেন এবং সেখান থেকে মানবতার মুক্তির দূত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুনগুলো একের পর এক শিক্ষার্থীদের প্রদর্শন করতে থাকেন। সেই সঙ্গে তিনি একথাও বলেন, যারা এসব দেখতে চায় না তারা যেন মাথা নিচু করে থাকে।
এবারে ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকা এক খবরে লিখেছে, উত্তরপ্রদেশে দুই যুবরাজের যে পরিণতি হয়েছিল তার পুনরাবৃত্তি হবে বিহারেও। দ্বিতীয় দফার নির্বাচনে প্রচারের শেষ মুহূর্তে ময়দানে নেমে ঠিক এই ভাষাতেই হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার লালুপ্রসাদ যাদবের ঘাঁটি ছাপড়ার জনসভা থেকে নাম না করে বিঁধলেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে। এদিন মোদী বলেন, বছর তিনেক আগে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনেও সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়েছিলেন দুই যুবরাজ, কিন্তু উত্তরপ্রদেশের মানুষ তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। প্রসঙ্গত, 2017 সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে জোট করেছিল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। রাহুল গান্ধী এবং মুলায়ম পুত্র অখিলেশ যাদব হাত ধরাধরি করে নেমেছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে, কিন্তু ব্যাপক হারের মুখে পড়তে হয়েছিল এই জোটকে। এদিন উত্তরপ্রদেশের প্রতিবেশী বিহারে বিধানসভা নির্বাচনে সেই জোটের উদাহরণ তুলে ধরলেন নরেন্দ্র মোদী।
কেন্দ্র আর তৃণমূল সরকারের বিরুদ্ধে দাম চোকাচ্ছে রাজ্যবাসী। ধনকর দৈনিক আজকাল। মমতা ব্যানার্জির সরকারকে আবার কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনকরের। রোববার সকালে তিনি বলেন, কেন্দ্র আর তৃণমূল সরকারের বিরুদ্ধে দাম দিচ্ছে রাজ্যবাসী। রাজ্যপাল এক মাসের উত্তরবঙ্গে সফরে গেছেন, বিষয়টিকে খুব ভালোভাবে নেয়নি রাজ্য সরকার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পরের বছর বিধানসভা নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতেই এখন উত্তরবঙ্গে ধনখড়। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের কোনো রাজ্যপাল এত দীর্ঘ সময় উত্তরবঙ্গে কাটাননি। এদিন শিলিগুড়িতে তিনি সাংবাদিকদের সামনে রাজ্য সরকারকে তোপ দেগে গেলেন, বললেন, কেন্দ্র এবং রাজ্য উন্নয়নের দুটি চাকা, মানুষের সাহায্যার্থে সেখানে সহযোগিতা যৌথ পদক্ষেপ করা উচিত। এরপর রাজ্যের চিকিৎসা পরিকাঠামো নিয়ে আক্রমণ করেছেন তিনি। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাচ্যবিদ্যের চোখে মহানবী শীর্ষক সাপ্তাহিক আলোচনা।
প্রাচ্যবিদ্যের চোখে মহানবী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদ্যের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছে আমি বাবুল আখতার
এবং আমি আখতার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহানবীর আবির্ভাব কোটি কোটি মানুষের হৃদয়ে এনেছে আধ্যাত্মিক বিপ্লব এবং তার একত্ববাদের দাওয়াত মানুষকে জ্ঞান, মনুষ্যত্ব ও উন্নত নৈতিক চরিত্র অর্জনে উৎসাহ যুগিয়েছে। বিশ্বনবীর প্রচারিত খাঁটি একত্ববাদের আলো ছাড়া বিশ্বে ইসলামকে কালোত্তীর্ণ ও বিশ্বজনীন ধর্মের গৌরব এনে দিয়েছে, যে আলো বিশ্বকে আলো যোগাচ্ছে প্রায় 1450 বছর ধরে। বর্তমান বিশ্ব মুহাম্মদ নামটির সবচেয়ে জনপ্রিয় ও সন্তানদের নাম হিসেবে এ নামের ব্যবহার সবচেয়ে বেশি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও ইসলাম সম্পর্কে পাশ্চাত্যের যেসব মনীষী প্রশংসনীয় ও আকর্ষণীয় বক্তব্য করেছেন, ইতালীয় প্রাচ্যবিদ অধ্যাপক মিসেস লোরা ভাক্সিয়া ভাগলিরি তাদের অন্যতম। ইতালির ন্যাপোলস বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য ও ইসলামের ইতিহাস বিষয়ের এই অধ্যাপক ইসলাম বিষয়ে অনেক লেখালেখি করেছেন। ইসলামের দ্রুত বিস্তার শীর্ষক তার বইটি বেশ বিখ্যাত। এ বইয়ে তিনি মহানবীর জীবন সম্পর্কে বেশ জ্ঞানগর্ভ ও বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছেন।
অধ্যাপক মিসেস লোরা ভাক্সিয়া বাগলেরি লিখেছেন, এই সংস্কারকের তথা মোহাম্মদের তৎপরতা ছিল কতই না সম্ভ্রান্ত ও গৌরবময়, এবং এই সংস্কারকেই কয়েক বছরের মধ্যে মূর্তি পূজারী ও বন্য স্বভাবের জনগণকে একত্ববাদী এক ঐক্যবদ্ধ সমাজে রূপান্তর করেন। এছাড়াও তিনি এই লোকদেরকে সবচেয়ে উন্নত নৈতিক চরিত্রের অনুভূতি সম্পন্ন করে গড়ে তোলেন। অধ্যাপক লোরা আরও লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবচেয়ে খাঁটি পবিত্র একত্ববাদকে তুলে ধরেন কুসংস্কার ও জাদু টোনার পূজারীদের কাছে এবং ইহুদি ও খ্রিস্ট ধর্মের অনুসারীদের কাছে, যে দুই ধর্মের পুরোহিতরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। মিসেস লোরার মতে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রকাশ্যেই অংশীবাদিতায় জড়িত প্রতিক্রিয়াশীল ও পুরনো কুপ্রথার পূজারীদের মোকাবেলায় রুখে দাঁড়ান। মহানবী পরিপূর্ণ নম্রতা ও কোমলতা নিয়ে স্বার্থপরতা ও প্রবৃত্তি পূজা ধ্বংসের জন্য রুখে দাঁড়ান। তিনি একজন ধর্মপ্রচারক ও আল্লাহর দিনের আহ্বায়ক হিসেবে ব্যক্তিগত শত্রুদের প্রতি ছিলেন ক্ষমাশীল ও দয়াদ্র। মহানবীর মধ্যে একদিকে যেমন ছিল ন্যায়পরায়ণতা ও তেমনি সমপরিমাণে ছিল দয়া, যা মানবীয় আদর্শের কাছে শ্রদ্ধাভাজন।
মহানবীর সবচেয়ে বড় মুজিজা পবিত্র কোরআন। কোরআনের তেলাওয়াত শুনে কঠোর হৃদয় কোরাইশ নেতারাও হতভম্ব হয়ে যেত অথবা প্রভাবিত হতো গভীরভাবে এর উন্নত জ্ঞানগর্ভ ও কাব্যময় বাণীর জাদুময় আকর্ষণে, এবং তারা বুঝত যে মুহাম্মাদের মোকাবেলায় বিজয় হওয়া খুব কঠিন বা অসম্ভব। সেই পবিত্র কোরআন আজও গভীর প্রভাব বিস্তার করছে। এ প্রসঙ্গে অধ্যাপক মিসেস লোরা লিখেছেন, ইসলামের আসমানি গ্রন্থ এক মহাবিস্ময়কর বা মুজিজা। কোরআন এমন এক বই যা নকল করা সম্ভব নয়। আরবি সাহিত্যে কোরআনের মতো উন্নত সাহিত্যের কোনো নজির বা স্টাইলও ছিল না। পবিত্র কোরআনের স্টাইল ও বাচনভঙ্গি মানুষের আত্মার উপর যে প্রভাব ফেলে তা ঘটনাক্রমিক কোনো সহায়তা ছাড়াই এর শ্রেষ্ঠত্বের ফল মাত্র। আর এমন এক অলৌকিক গ্রন্থ রচনা করা কি মুহাম্মাদের পক্ষে সম্ভব হতে পারে, যে মুহাম্মাদ পড়াশোনার শেখা ব্যক্তি ছিলেন না এবং জীবনে তিনি দুবার বা তিনবার কবিতা রচনা করেছেন? কিন্তু এসব কবিতার মধ্যে ক্ষুদ্রতম কাব্যিক প্রখরতাও নেই।
অধ্যাপক মিসেস লোরা আরও লিখেছেন, আমরা পবিত্র কোরআনের মধ্যে এমন সব জ্ঞানের খনি দেখছি যা সবচেয়ে প্রতিভাবান ব্যক্তি ও শ্রেষ্ঠ দার্শনিক এবং সবচেয়ে শক্তিশালী রাজনীতিবিদদের প্রতিভা ও যোগ্যতারও অনেক ঊর্ধ্বের বিষয়। আর তাই পড়াশোনা শেখা ছিল না এমন এক ব্যক্তির রচনা কোনোভাবেই হতে পারে না কোরআন। মহানবী রিসালাত লাভের আগে এমন এক অধার্মিক সমাজে জীবন কাটিয়েছেন যে সমাজ ছিল শিক্ষিত ও ধার্মিক ব্যক্তিদের সমাজ থেকে বহু যোজন দূরে। মোহাম্মদ নিজেই সবসময় জোর দিয়ে বলতেন যে তিনি অন্যদের মতোই মানুষ, অর্থাৎ ফেরেশতা বা অলৌকিক কোন সত্তা নন তিনি। তাই সর্বশক্তিমান আল্লাহর সহায়তা ছাড়া কোনো অলৌকিকতা দেখাতে পারতেন না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। ইসলামের নবীর সবচেয়ে বড় মুজিজা হল পবিত্র কোরআন। এতে রয়েছে নানা ঘটনা ও কাহিনীর বর্ণনা এবং সুনিশ্চিত কিছু সংবাদ। কোরআনের উৎস কেবলই হতে পারেন এমন এক সত্তা যার হাতের মুঠি রয়েছে আকাশ ও জমিনগুলোর তথা অস্তিত্বের জগতের সবকিছুর জ্ঞান।
কোরআন ও ইসলাম সম্পর্কে ব্যাপক গবেষণার অভিজ্ঞতার অধিকারী অধ্যাপক মিসেস লোরা আরও বলেছেন, পবিত্র কোরআন সারা মুসলিম বিশ্বে বারবার পড়া হয়, কিন্তু বারবার পড়েও মুসলমানরা ক্লান্ত বা বিরক্ত হন না কোরআনের প্রতি। বরং কোরআন দিনকে দিন তাদের কাছে আরও প্রিয় হয়। কোরআন পড়ে বা শুনে পাঠক বা শ্রোতা কোরআনের প্রতি শ্রদ্ধাশীল হয়। কোরআন প্রথম যেভাবে নাজিল হয়েছিল এখনও এত সব শতাব্দী পরও সেই আগের মতোই অবিকৃত রয়েছে, এবং যতদিন আল্লাহ চাইবেন ও বিশ্বে জগৎ টিকে থাকবে ততদিন কোরআনও অবিকৃতভাবে টিকে থাকবে। অধ্যাপক মিসেস লোরা ইসলাম সম্পর্কে জানার বিষয়ে নিজ অনুভূতি তুলে ধরে বলেছেন,
কোরআন ও ইসলামের প্রাণ সঞ্চারক শিক্ষা আর প্রাজ্জ্বল জ্ঞান আমার মধ্যে সৃষ্টি করেছে নতুন ও গভীর প্রজ্ঞা এবং বিশ্ব সৃষ্টি ও দর্শন ও অস্তিত্বের জগৎ সম্পর্কে আমার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দিয়েছে। আমি বুঝতে পেরেছি যে ইসলামের শিক্ষা খ্রিস্ট ধর্মের শিক্ষার বিপরীতে মানুষকে ব্যক্তিত্ব সম্পন্ন ও শ্রদ্ধাভাজন বলে মনে করে। ইসলাম মানুষকে জন্মগতভাবে অপবিত্র ও নোংরা মনে করে না। পবিত্র কোরআনে রয়েছে দুনিয়ার ভোগ্য বিষয়গুলোকে কাজে লাগানোর বিধানসহ জীবন বিধান, আর এসব বিষয় অত্যন্ত আকর্ষণীয় ও প্রজ্ঞাপূর্ণ ভঙ্গিতে তুলে ধরেছে কোরআন। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা করছি।
আলোচনাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। মহানবীকে অবমাননার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে ফ্রান্স সরকারের প্রতি ইরানের জাতীয় সংসদের আহ্বান। বর্বর ইসরায়েলি বাহিনীগুলিতে তিন ফিলিস্তিনি যুবক শহীদ, দখলদার ইসরায়েল শেষ পর্যন্ত টিকবে না বলেছেন নুরি আল মালিকি। বাংলাদেশে আসন্ন শীতে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সব স্থল ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফ রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
Thank you.